বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 8 আগস্ট, 24 শ্রাবণ এবং ফার্সি 17 মোরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টির ইসরায়েলি ষড়যন্ত্রের নেপথ্য কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান গণটিকা কর্মসূচিতেও সরকার দলীয়করণ করেছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাজাত রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে চাইলে ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীরা অনুতপ্ত হবে, ইরানি রাষ্ট্রদূতের মন্তব্য। ইসরায়েলের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ প্রস্তুত, 2006 সালে যুদ্ধের বার্ষিকীতে সাইয়েদ হাসান নাসরুল্লাহর প্রত্যয়। বাংলাদেশে করোনা সংক্রমণে আরও 241 জনের মৃত্যু, 11 আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানালেন মন্ত্রী। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচারের কারণে মানুষ তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে বলে তৃণমূল নেতা ফিরাদ হাকিমের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করার জন্য ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে অনুতপ্ত হতে হবে, একথা বলেছেন ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি। ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েল, ব্রিটেন ও আমেরিকা যে বক্তব্য বিবৃতি দিচ্ছে তারও নিন্দা জানান ইরানের রাষ্ট্রদূত। কোন ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা ইরানকে দায়ী করে বক্তব্য দিচ্ছে, তবে তেহরান জোরালো ভাষায় এসব অভিযোগ নাকচ করেছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ আরও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে তারা প্রস্তুত। বাহরাম কাসেমি বলেন পারস্য উপসাগরের উত্তর উপকূল জুড়ে ইরান অবস্থিত এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করেছে হাজার বছরের সভ্যতার অধিকারী ইরান। ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলায় ইরানে জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আভান্সি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন। রাভান্সির টুইটার বার্তায় বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্ররা পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ব্যাপারে জাল তথ্য উপস্থাপন করেছিল। আমরা এই প্রচেষ্টা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করছি। গত সপ্তাহে আরব সাগরের ওমান উপকূলের কাছে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। ব্রিটিশ সরকার গতকাল দাবি করেছিল ইসরায়েলি তেল ট্যাঙ্কারে শাহেদ 136 ড্রোন দিয়ে হামলা চালানোর প্রমাণ পাওয়া গেছে এবং এই ড্রোনটি কেবল ইরানে তৈরি হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ হলে যেহেতু হিজবুল্লার বিজয় নিশ্চিত তাই এ ব্যাপারে প্রতিরোধ যোদ্ধাদের কোনো ভয়ও নেই। 2006 সালের 33 দিনব্যাপী যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লার যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এ বক্তব্য দেন। সাইয়েদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা যেমন ইহুদিবাদী শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত, তেমনি তাদের অস্ত্রভাণ্ডারও অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ। তিনি বলেন, 15 বছর আগের তুলনায় হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন অনেক বেশি সমৃদ্ধ এবং এই সংগঠনের কাছে এমন বহু ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, গত 15 বছরে তেল আবিব লেবাননের মাটিতে হামলা চালানোর দুঃসাহস দেখায়নি। হিজবুল্লাহ নেতা বলেন, তার সংগঠনের সামরিক শক্তি এতদিন ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী 11 আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা সংক্রমণে আজ রোববার সকাল 8টা পর্যন্ত সর্বশেষ 24 ঘণ্টায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 10,299 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। তবে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে কম পাওয়া গেছে। গত 24 ঘণ্টায় মোট 42,300 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 24.52%। আগের দিনে 261 জনের মৃত্যু হয়েছিল আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 8,136 জন। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী 11 আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গত কদিনে যদিও শনাক্তের হার কমেছে কিন্তু মৃত্যুর হার 200-এর উপরে আছে, সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী 11 আগস্ট থেকে অফিস আদালত এবং দোকানপাট খুলে দেওয়া হবে। সেদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ মঙ্গলবার 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান তার ভাষায় গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। আজ দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারকে দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সর্বজনীন টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান মির্জা ফখরুল। ভারতের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা মনোজ ঝা সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়িয়ে পেগাসাস ইস্যুতে আলোচনা করার দাবি জানিয়েছেন। তিনি আজ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই দাবি করেন। ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আরজেডি নেতা মনোজ ঝা বলেন, পেগাসাস গুপ্তচর বৃত্তি মামলায় সংসদে অচলাবস্থার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ করা এবং নষ্ট হয়ে যাওয়া সময়ের পরিবর্তে সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়ানো উচিত। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেসের উপর যত বেশি অত্যাচার করা হচ্ছে মানুষ তত বেশি তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি শাসিত ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেতা নেত্রীদের হামলার শিকার ও গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তিনি আজ ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ত্রিপুরায় আমরা যত অত্যাচারিত হচ্ছি মানুষ তত বেশি তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেতা নেত্রীরা হামলা শিকার ও পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম আজ রোববার ওই মন্তব্য করেন।
এখানে যারা কুমিরের কান্না করেন যে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই, তারা প্রকৃত গণতন্ত্র দেখিয়ে দিচ্ছেন ত্রিপুরায়, যেখানে বিরোধীদের মায়েরে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরাতে আমরা আক্রান্ত হয়েছি, গ্রেপ্তার হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, কিন্তু ত্রিপুরার মানুষ
ত্রিপুরায় তৃণমূল নেতা নেত্রীদের গ্রেপ্তার করাকে কেন্দ্র করে সেখানকার খোয়াই থানায় আজ উত্তেজনা সৃষ্টি হয়। আজ আগরতলা বিমানবন্দর থেকে খোয়াই থানায় পৌঁছতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে কালো পতাকা দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এর পাশাপাশি গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। কেন জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এ নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের তুমুল বচসা হয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেন, উত্তর ভারতের নেতারা ত্রিপুরার মানুষকে পুতুলের মতো নাচাচ্ছেন, এখানে আর বিপ্লব দেবের আইন চলবে না। আপনারা লিখে রাখুন, 17 মাস পরে বিপ্লবের সরকার বিদায় নিচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের জুজ্জান প্রদেশে তালেবান অবস্থানগুলোতে B-52 বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে এ হামলা চালানো হয়। শনিবারই দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জুজ্জান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। একজন আফগান সংসদ সদস্য দাবি করেছেন, তালেবান অস্ত্রধারীরা যখন সাবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের উপর হামলা চালানো হয় এবং এতে প্রায় 100 তালেবান নিহত হয়। এদিকে জুজ্জান প্রদেশ ছাড়াও আফগানিস্তানের আরও বহু এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়ায় আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কাবুলস্থ মার্কিন দূতাবাস বলেছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার কারণে তাদের কর্মীর সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে, কাজেই কাবুলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের সেবা প্রদান করা সম্ভব নাও হতে পারে। আমেরিকায় ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করতেও মার্কিন দূতাবাস তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে। কাবুলস্থ ব্রিটিশ দূতাবাস বলেছে, আফগানিস্তান থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। দেশে ফিরতে ইচ্ছুক নাগরিকদেরকে স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটগুলো ব্যবহার করতে হবে। হল্যান্ড সরকারও তার দেশের নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ভুলক্রমে ভবিষ্যতে যে যুদ্ধ শুরু করা হবে তাতে তাদের পতনের মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে শনিবার রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বললেন জেনারেল সালামি। তিনি বলেন, হিজবুল্লাহ মুখপাত্র হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক শক্তি নয়, বরং এই সংগঠন লেবাননের সমস্ত জনগণের মধ্যে বিরাট মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। হিজবুল্লাহ লেবাননের জাতিকে সম্মানিত করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। এই সংগঠনটি জিহাদি ক্ষেত্রের ভেতরে থেকে জন্মলাভ করেছে এবং বেড়ে উঠেছে। সে কারণে ইহুদিবাদী শত্রুরা ভালো করেই এর শক্তির বিস্তৃতি ও গভীরতা সম্পর্কে জানে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। লেবাননে হামলা চালানোর পাশাপাশি ইরানের সঙ্গেও তাদের যুদ্ধ প্রস্তুতির কথা বলছে। নতুন করে উত্তেজনা সৃষ্টির পেছনে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে বোঝা যায়, এই অপশক্তি তিনটি অঙ্গনে অর্থাৎ অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উত্তেজনা সৃষ্টির পায়তারা করছে। বিশেষ করে এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করাই তার মূল লক্ষ্য। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য তারা পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া প্রায় 15 বছর পর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে তাদের শক্তি পরীক্ষার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ওমান সাগরে সম্প্রতি জাহাজে হামলার ঘটনায় ইরানের হাত থাকার দাবি করে ইসরায়েল ও তাদের সমর্থক পাশ্চাত্যের দেশগুলো ইরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক প্রচারযুদ্ধে অবতীর্ণ হয়েছে। এ অবস্থায় এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর বিরুদ্ধে অপপ্রচার ও নতুন করে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টি করে ইসরায়েল কি উদ্দেশ্য হাসিল করতে চায়, সেটাই এখন প্রশ্ন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও তার সমর্থকদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের নতুন সরকারকে প্রভাবিত করা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির কার্যক্রম শুরু হয়েছে। প্রেসিডেন্ট রাইসি প্রথম থেকেই বলে আসছেন, এ অঞ্চলে ইরানের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় তিনি কঠোর হবেন। এ অবস্থায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা বলে কিংবা মনস্তাত্ত্বিক প্রচার চালিয়ে ইরানের নতুন সরকারের অভ্যন্তরীণ নানা উন্নয়নমূলক পরিকল্পনা বানচাল করা কিংবা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর হাত আরও শক্তিশালী করার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করা। ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে নিজের সরকারের অবস্থানকে পাকাপোক্ত করা। সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু 12 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে শেষ পর্যন্ত পদত্যাগ করেন। তিনি অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংকট সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। ইসরায়েলের বর্তমান সরকারের ভিত্তি এখনও দুর্বল এবং তাদের নেতানিয়াহু ভিত্তি কাটেনি। আরেকটি বিষয় হচ্ছে, ইসরায়েল এখনও গাজার সঙ্গে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে পরাজয় ভুলতে পারেনি। নতুন করে উত্তেজনা সৃষ্টি করে তারা নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে চায়, যদিও এতে করে তাদের দুর্বলতা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। মোট কথা, ইসরায়েল যতই হম্বিতম্বি দেখাক না কেন, তারা বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থার সম্মুখীন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার ভয়াবহতা রোধে চলমান গণটিকা কর্মসূচিতে অরিয়ম ও দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সর্বজনীন টিকা চালু করার আহ্বান জানিয়েছেন। গণটিকা নিয়ে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান গণটিকা কর্মসূচিকেও সরকার দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সার্বজনীন টিকা প্রদানের দাবি জানিয়েছেন। এ সময় মির্জা ফখরুল জানান,
পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে। একই সঙ্গে চরম অব্যবস্থাপনার কারণে লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়ে সার্বজনীন টিকা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
ওদিকে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে গতকাল থেকে সারা দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। পূর্ব নিবন্ধন ছাড়া কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের টিকা দেওয়া হচ্ছে। আজ রোববার দ্বিতীয় দিনে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে বৃষ্টির মধ্যেই ভোর থেকে টিকা নিতে আগ্রহী 25 বছরের বেশি বয়সী নারী পুরুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো সুযোগ ছিল না। তবে দুদিন ধরে লাইন দিয়ে টিকা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
আমি একবার প্রথমে এসেছি তখন অনেক ভিড় ছিল, চলে গেছি পল্টনে, পল্টনে গিয়েছি ওখানে গিয়ে বলে যে ওখানে ভ্যাকসিন নেই, শেষ, কালকে আসার জন্য, কালকেও দিতে পারবে নাকি তাও শিওর নেই।
ওদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, দেশে টিকার কোনো সংকট নেই, দেশের সকল নাগরিকই কোভিড-19 প্রতিরোধক টিকা পাবেন, সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। আসমাউল হুসনা, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 42তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হুসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল কারিম। এর অর্থ মহত্ব, ক্ষমাশীলতা ও সততা ইত্যাদি। সমস্ত পছন্দনীয় গুণ, কল্যাণ ও বিষয়ের সমাহার রয়েছে এই নামের মধ্যে। গত পর্বের আলোচনায় আমরা জেনেছি, একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সামনে দোয়ার হাত উঠিয়ে বলেছিলেন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, হে জালাল ও দয়া বা অনুগ্রহের অধিকারী। মহানবী বললেন, মহান আল্লাহকে যখন এই নামে ডেকেছ, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহর কাছে যা ইচ্ছা তা চাও। এখানে ইকরাম ও কারিম একই পরিবারভুক্ত শব্দ। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, এর অর্থ পার্থিব বা ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার জাত বা সত্তাই টিকে থাকবে। এখানে জালাল অর্থ মহিমা ও ইকরাম অর্থ মহানুভবতা। অনেকেই এই আয়াতের ব্যাখ্যায় বলে থাকেন, মহান আল্লাহর দয়া ও করুণা এবং মহানুভবতা এসবই আল্লাহর শ্রেষ্ঠত্ব, অনন্য গৌরব ও অসীম জালাল বা ঔজ্জ্বল্যের কারণে বান্দাহরা পেয়ে থাকে।
মহান আল্লাহ দয়াশীল, করুণাময় ও ক্ষমাশীল। মহান আল্লাহর সবচেয়ে বড় করুণা হল মানুষকে তিনি অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পারেন, তিনি মানুষকে মহিয়ান ও সম্মানিতও করতে পারেন। মহান আল্লাহর জালিল নামেরই পরিপূরক হল কারিম, সমস্ত পছন্দনীয় গুণ ও কল্যাণের উৎস। এই নাম পবিত্র কুরআনে 26 বার এসেছে এবং তা নানা অর্থ প্রকাশ করেছে বিভিন্ন স্থানে। এর মধ্যে দুইবার এই নাম মহান আল্লাহর পবিত্র নাম হিসেবে এসেছে পবিত্র কোরআনে। কারামা থেকে উদ্ভূত কারিম শব্দটির আবিধানিক অর্থ উদার দানশীল বা মুক্ত হস্তে দানকারী, এবং তিনি এমনই দানশীল যে অন্যদের অকৃতজ্ঞতা ও বিদ্রোহ তাঁর দানশীলতায় ব্যাঘাত ঘটায় না। কারিম হচ্ছেন এমন কেউ যিনি এমনকি না চাইলেও দান করেন, এবং দান করে তিনি কোনো দানের কথা প্রকাশও করেন না ও দানের খোঁচা দেয়া তো দূরের কথা। এছাড়াও কারিম হচ্ছেন এমন কেউ যিনি খুব সহজেই অন্যদের ক্ষমা করে দেন, এমনকি অন্যদের অপকারের বা মন্দ কাজের জবাবে তিনি তাদের কল্যাণে নিয়োজিত হন।
একদিন মহানবীকে এক ব্যক্তি প্রশ্ন করেন যে কিয়ামত বা বিচার দিবসে মানুষকে কার কাছে জবাবদিহি করতে হবে। মহানবী জবাবি বললেন, আল্লাহর কাছে। ওই ব্যক্তি বললেন, যাক, আমার ভয় বা দুশ্চিন্তা দূর হল। মহানবী তখন বললেন, এই ব্যক্তি ব্যাপারটির বাস্তবতা বুঝতে পেরেছে। সাহাবিরা ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করে তাঁর ওই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, কারিম যিনি, তিনি প্রতিশোধ নেয়ার বা শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেন।
কারিম বলতে পবিত্রতা ও সততার অধিকারীকেও বোঝায়। সূরা আল মুমিনুনের 116 নম্বর আয়াতে সম্মানিত অর্থে মহান আল্লাহকে কারিম হিসেবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ বলছেন, অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকারের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সম্মানিত আরশের মালিক। কল্যাণকামী, লাভজনক, সৎ ও পবিত্র অর্থেও কারিম শব্দের ব্যবহার দেখা যায় পবিত্র কোরআনে। পবিত্র কোরআনকেও কোরআনুল কারিম বলা হয়েছে, এর কারণ এই মহাগ্রন্থ পবিত্র, সম্মানিত ও মূল্যবান, লাভজনক বা কল্যাণকর। দুনিয়া ও আখেরাতে সৌভাগ্য এনে দেয় কোরআন। পবিত্র কোরআনের বাণী আল্লাহরই বক্তব্য, তাই মহান আল্লাহ কারিম, কুরআন নিজেও কারিম, ও যিনি এই মহাগ্রন্থ উপহার এনেছেন সেই মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কারিম তথা রাসুলে কারিম ও নবী কারিম।
সূরা সাবার চতুর্থ আয়াতে মহান আল্লাহ রিজিকের সঙ্গে কারিম শব্দ ব্যবহার করে বলেছেন, তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও পবিত্র মূল্যবান ও সম্মানজনক রিজিক। অনেক ব্যাখ্যাকারী সম্মানজনক ও মহামূল্যবান রিজিক অর্থে বেহেশতকেও কারিম বলে মনে করেন, কারণ বেহেশতে মহান আল্লাহর সমগ্র কল্যাণের প্রকাশ ঘটেছে। কারিম নাম আল্লাহর অন্য অনেক মহান নামের মতো মহান আল্লাহর পূর্ণতার ও বিশেষ করে খোদাই দানশীলতার অন্যতম প্রকাশ। মানুষ তাই এই মহান ও সুন্দর নামের মুখাপেক্ষী। কারিম নামের রঙে রঙিন ব্যক্তি ব্যাপক দানশীল হয়ে থাকে। নিজে অভাবগ্রস্ত হলেও কারিম মানুষেরা অন্যের অভাব পূরণকেই নিজের অভাব পূরণের চেয়ে প্রাধান্য দেন।
আমিরুল মুমিনীন হযরত আলী আলাইহিসসালামের মতে মানুষের ক্ষেত্রেও কারিম হচ্ছেন তিনি, যিনি ভালো কাজ করেন ও মানুষের উপকার করেন এবং তাদের সেবা করাকে নিজ দায়িত্ব বলে মনে করেন। ইমাম হাসানকে প্রশ্ন করা হয়েছিল, কারামাত অর্থ কি? তিনি বলেছিলেন, কারামাত হচ্ছে মানুষের নানা সমস্যা যথাসম্ভব সমাধান করা এবং মানুষ তোমার কাছে আবেদন জানানোর আগেই তা করতে হবে। এছাড়াও ইসলামী বর্ণনা অনুযায়ী কারিম ব্যক্তি অন্যদের ভুল উপেক্ষা করেন এবং অন্যদের দোষ ত্রুটি বুঝতে পেরেও তা না বোঝার ভান করেন, ফলে অন্যরা তাকে এসব ব্যাপারে উদাসীন বলেই মনে করেন।
কারিম ব্যক্তি মহান আল্লাহর রঙে রঙিন বলে খুবই কৃতজ্ঞ প্রকৃতির হয়ে থাকেন। দৃশ্যত খুব সামান্য কিছু দান করা হলেও তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকেন। হযরত আলী বলেছেন, কারামাতের অধিকারী ব্যক্তি অল্প কিছু পেয়েও কৃতজ্ঞ থাকেন এবং হীন প্রকৃতির মানুষ ব্যাপক নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ থাকে। তাই সদা কৃতজ্ঞ থাকা কারিম প্রকৃতির মানুষের অন্যতম লক্ষণ। আমরা আজ এতক্ষণ যেসব গুণের কথা শুনলাম সেসব কারিম প্রকৃতির মানুষের কয়েকটি লক্ষণ মাত্র, কারণ কারিম ব্যক্তি হচ্ছে সব ধরনের মহৎ গুণের অধিকারী। যে কোনো ধরনের ক্ষুদ্রতা নিচুতা ও হীনতা থেকে মুক্ত থাকেন এ ধরনের ব্যক্তিরা। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
প্রিয় পাঠক শ্রোতা, 8 আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, উদ্বোধন হলেও হাসপাতাল রোগী নিচ্ছে না, এ কেমন কথা? দৈনিক প্রথম আলো, গণটিকা কর্মসূচি গণসংক্রমণ কর্মসূচিতে পরিণত হয়েছে, ফখরুল, দৈনিক কালের কণ্ঠ। 11 আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি, দৈনিক ইত্তেফাক। কুমিল্লায় মসজিদের বারান্দায় টিকটক যুবক গ্রেফতার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বঙ্গমাতার পরামর্শ আন্দোলনে গতির সঞ্চার করেছিল বললেন প্রধানমন্ত্রী। দৈনিক মানব জমিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। জনসন অ্যান্ড জনসনের টিকা রুখতে পারে ডেল্টার সংক্রমণ, বুস্টার ছাড়াই, জানালো গবেষণা। দৈনিক আনন্দবাজার পত্রিকা। কোভিডের তৃতীয় ঢেউ রুখতে মরিয়া রাজ্য, নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির নেতৃত্বে শুরু নয়া প্রকল্প। দৈনিক আজকাল। ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিস তুরস্ক, প্রাণ বাঁচাতে ঘর ছাড়া কয়েক হাজার, মৃত অন্তত দশ। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না টিকা, এটি মানব জমিনের শিরোনাম। অন্যদিকে প্রথম আলোর দুটি শিরোনাম হল, ঢাকার এক কেন্দ্রে আড়াই ঘন্টায় টিকা শেষ এবং ধানমন্ডির কেন্দ্রে টিকার দ্বিগুণ মানুষ, কি বলবেন এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা প্রদান প্রসঙ্গে যে সমস্ত খবরাখবর আমাদের গণমাধ্যমে এসেছে তা যেমন আশাব্যঞ্জক তেমনি কিন্তু হতাশাজনক। আশাব্যঞ্জক এই দৃষ্টিকোণ থেকে যে টিকা নেয়ার ব্যাপারে বিভিন্ন দেশে অনীহা বাদ প্রতিবাদ হচ্ছে, সেখানে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, বরং মানুষ টিকা নেয়ার জন্য অনেকটা হুমড়ি খেয়ে পড়েছে টিকা কেন্দ্রগুলোতে, টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, এটি আমাদের ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক যে শিরোনামগুলো আপনি তুলে ধরলেন সেগুলোই মূলত উপচে পড়া ভিড়ের কারণে, যে মিনিমাম স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করার কথা ছিল তা অনেক জায়গায় সম্ভব হচ্ছে না, কারণ সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি রক্ষা করা হয়নি। পাশাপাশি বহু কেন্দ্রে এত বেশি মানুষ টিকা গ্রহণের জন্য গেছেন যে তাদের টিকা দেয়া সম্ভব হয়নি সবার, অর্থাৎ যে পরিমাণে টিকা তার চেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি। এই যে অবস্থাটা, এই অবস্থার জন্য আমি মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যারা তাদের পরিকল্পনা এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় মারাত্মক গলদ আছে। এই টিকা প্রদান তো হঠাৎ করে শুরু হয়নি, নিশ্চয়ই এটি বেশ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। যদি আগে থেকে পরিকল্পনা করা হয়ে থাকে এবং যদি কেন এটি জরুরি, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে এবং সুষ্ঠুভাবে মানুষকে যাতে টিকা দেওয়া যায়। করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা করার বিষয়টি খুবই জরুরি, যেহেতু মাস্ক পরা জরুরি, সেক্ষেত্রে এই স্বাস্থ্যবিধিগুলো কিভাবে রক্ষা করা হবে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শেষ করা হবে, এই বিষয়গুলো খুব ভালো করে পরিকল্পনা করা দরকার ছিল। এভাবে গণভাবে খবর দিয়ে একসাথে কেন্দ্রে এত মানুষের সমাগম না ঘটিয়ে বরং সুনির্দিষ্ট এলাকার কিছু কিছু মানুষ নিয়ে আরো সময় নিয়ে টিকা প্রদান কর্মসূচি পরিচালনা করা যেত। এ সমস্ত কারণে এই টিকাদান কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে আমার সন্দেহ আছে।
B-52 বোমারু বিমান দিয়ে আফগান তালেবানের উপর হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস এ খবর দিয়েছে, আপনার মন্তব্য কি?
জি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের উপর B-52 বোমারু বিমান এবং AC-130 গানশিপ দিয়ে বোমা হামলার নির্দেশ দিয়েছেন বলে লন্ডন থেকে প্রকাশিত দ্য টাইমস পত্রিকা খবর দিয়েছে। এই খবর যদি সত্যি হয়ে থাকে, এবং আমরা আরো আরো গণমাধ্যমে খবর দেখছি যে তালেবানের উপর B-52 বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয়েছে এবং 200 বেশি তালেবান নিহত হয়েছে, এই সমস্ত খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এ কথা আবারও বলতে পারি যে এটিই হচ্ছে মার্কিন সরকারের মার্কিন কর্মকর্তাদের চরিত্র, অর্থাৎ আজকে যাকে করে তুলবে কালকে তাকে লাথি মেরে ফেলবে, আজকে যাকে বন্ধু বানাবে কালকে তাকে ছুড়ে ফেলবে। এই তালেবানের সঙ্গে 2020 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে মার্কিন সরকার শান্তি চুক্তি করেছে, এই চুক্তি হচ্ছিল কাতারের রাজধানী দোহায়, এবং সেই শান্তি চুক্তির মানে হচ্ছে যে সেখানে আমেরিকা তালেবানের উপর হামলা চালাবে না, তালেবান আমেরিকার সেনাদের উপর হামলা চালাবে না, এবং সেখান থেকে শান্তিপূর্ণভাবে আমেরিকা সেনা প্রত্যাহার করবে। কিন্তু আমেরিকা খুব পরিকল্পিতভাবে আফগানিস্তানে একটি শূন্যতার সৃষ্টি করেছে, রাতের অন্ধকারে তাদের সেনা প্রত্যাহার করে মূলত তালেবানকে দেশের ভেতরে চরম বিশৃঙ্খলা তৈরির সুযোগ করে দিয়েছে। পাশাপাশি এই তালেবান যখন আবার আফগান সরকারের সেনাবাহিনীর উপরে বা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তখন সেই তালেবানের উপর হামলা চালিয়ে তারা ওই চুক্তি যেমন লঙ্ঘন করেছে, তেমনি তারা আন্তর্জাতিক বিশ্বের কাছে এই কথা প্রমাণ করে দিতে যায় যে তারা তালেবান বিরোধী। অথচ এই তালেবানকে কিন্তু মার্কিন এবং আরো আঞ্চলিক কিছু মিত্র দেশ তাদের, তারা মিলে এই তালেবানকে তৈরি করেছিল। সবকিছু মিলে আমরা এই কথা পরিষ্কার করে বলতে পারি যে আফগানিস্তানের যে ঘটনা ঘটছে এই সমস্ত সবকিছুর পিছনে মূলত আমেরিকার বিভিন্ন রকমের দূর অভিসন্ধিমূলক পরিকল্পনা দায়ী, এবং আমেরিকা এর দায় দায়িত্ব কোনোভাবে এড়াতে পারবে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের ডেল্টা রূপের সংক্রমণও রুখে দিতে পারছে জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা। এই টিকা নেওয়া থাকলে পরে ডেল্টার সংক্রমণ রোখার জন্য আর বুস্টার শট নেওয়ার প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকায় চালানো সাম্প্রতিক একটি ক্লিনিক্যাল ট্রায়াল এই সুখবর দিয়েছে। আমেরিকার সংস্থা জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে ভারতে আপাতকালীন ব্যবহারের জন্য শনিবারই অনুমোদন দেওয়া হয়েছে। ওই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জানিয়েছে, কেউ যদি জনসন অ্যান্ড জনসনের একটি কোভিড টিকা নিয়ে থাকেন তাহলে পরে তিনি করোনা ভাইরাসের বিটা ও ডেল্টা রূপের সংক্রমণ রুখে দিতে পারবেন। সংক্রমিত হলেও তা ভয়াবহ হয়ে উঠবে না, মৃত্যু হবে না। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, জ্বলছে দক্ষিণ ইউরোপ। তুরস্ক থেকে গ্রিস দাবানলে পড়ছে দক্ষিণ ইউরোপের একাধিক দেশ। রোববার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস। ঘর ছাড়া কয়েক হাজার মানুষ, ইতিমধ্যে মৃত্যু হয়েছে 10 জনের, তাদের মধ্যে একজন দমকল কর্মী। ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু। গ্রিসে চলছে দাবদাহ যা গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। এমন পরিস্থিতিতে তুরস্কের পর গ্রিসেও ছড়িয়েছে ভয়াবহ দাবানল। শনিবার রাত থেকে ভয়াবহ আকার ধারণ করে এই দাবানল। দ্রুত এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে সকলকে। সহায় সম্বলহীন অবস্থায় ঘর ছাড়ছেন তারা। শনিবার রাতেই প্রায় 200 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাজাত রহমতুল্লাহ আলহের জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ আলোচনা।
দর্পণ। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। স্মরণীয় আলেম ও আধ্যাত্মিক সাধক আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইহির শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। তাকে সমসাময়িক যুগের বিজ্ঞ ফকিহ বা ইসলামী আইনবিদ ও বহুমুখী প্রতিভাধর আলেমদের মধ্যে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক পূর্ণতার দিক থেকেও একজন শীর্ষস্থানীয় তারকা বলে মনে করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের গভীর অনুরাগী আয়াতুল্লাহ বাহজাতের অসাধারণ খোদাভীতি এবং আত্মশুদ্ধি ও খোদামুখী আধ্যাত্মিক সাধনার চর্চা তাকে দিয়েছিল এইসব ক্ষেত্রে এক অনন্য শিক্ষকের মর্যাদা। আত্মসংশোধন ছাড়া যে সমাজকে বা অন্যদের সংশোধন করা সম্ভব নয় তার উপর বিশেষভাবে জোর দিতেন আয়াতুল্লাহ বাহজাত। তার মধ্যে খোদাভীতি ও খোদাপ্রেম ছিল এতই প্রবল যে নামাজের জামায়াতের ইমামতি করার সময়ও তিনি চেপে রাখতে পারতেন না অন্তরের গভীর থেকে গুমরে ওঠা কান্না।
যোগ্য আলেমরাই হলেন মুসলমানদের হৃদয়ের চিকিৎসক ও তাদের অন্তরের রাজা। তারা মহান আল্লাহর প্রতি আন্তরিক বলেই মানুষের অন্তরেও
তাঁদের প্রতি শ্রদ্ধা স্বতঃস্ফূর্তভাবেই জেগে ওঠে। মরহুম আয়াতুল্লাহ বাহজাদের ক্ষেত্রেও এই সত্য অত্যন্ত প্রজ্জ্বল হয়ে আছে। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা ইমান আনে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য দয়াময় আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে দেবেন। আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি বাহজাদের জন্ম হয়েছিল 1916 সালে উত্তর ইরানের ফুমেন শহরের এক ধার্মিক পরিবারে। 16 বছর বয়সে তিনি স্নেহময়ী মাকে হারান। পিতা মাহমুদ বাহজাদ কারবালাই ছিলেন একজন সৎ সমাজসেবক ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের, বিশেষ করে শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিসাল্লামের শানে প্রশংসা সূচক ও শোক গীতির চর্চা করতেন।
শৈশবেই জ্ঞান পিপাসু বাহজাদের মধ্যে ফুটে উঠেছিল ধার্মিকতা ও জ্ঞান প্রতিভার নানা চিহ্ন। নিজ ঘরেই প্রাথমিক শিক্ষা সমাপনের পর তিনি একই শহরে অর্থাৎ ফুমেন শহরেই ধর্মীয় শিক্ষাচর্চা শুরু করেন। 14 বছর বয়সে তিনি ইরাকের পবিত্র কারবালা শহরে যান এবং সেখানে প্রায় 4 বছর থাকেন। এ সময় তিনি আত্মশুদ্ধির চর্চায় নিয়োজিত হন। একই সময়ে তিনি ইরাকের কয়েকজন বড় আলেমের কাছে ধর্মীয় আইনের মূল নীতি বা ওসুল ও ফিকাহ বা ধর্মীয় আইন বিষয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন। জ্ঞানপিপাসু বাহজাদ কেবল উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভের জন্যই আকুল ছিলেন না, উচ্চতর মানবীয় গুণ অর্জনের লক্ষ্যে আল্লাহর ওলিদের সাহচর্য লাভের জন্যও তিনি ব্যাকুল ছিলেন। নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের প্রখ্যাত শিক্ষকদের কাছ থেকে তালিম নেয়ার জন্য তিনি 18 বছর বয়সে ইরাকের পবিত্র নাজাফ শহরে যান। এখানে তিনি প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও আলেম আয়াতুল্লাহ সৈয়দ আলী কাজী তাবাতাবাই রহমতুল্লাহ আলাইহের সাগরেদ হন। আয়াতুল্লাহ কাজী এই উৎসাহী ছাত্রকে বিশেষ যত্ন নিয়ে তালিম দিতে থাকেন, ফলে খুব শিগগিরই মোহাম্মদ তাকি বাহজাদ ইরফান বা আধ্যাত্মিক সাধনার এক উচ্চ পর্যায়ে পৌঁছে যান।
ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার এক উচ্চ পর্যায়ে শেষ করার পর মোহাম্মদ তাকি বাহজাদ 1945 সালে ইরানে ফিরে এসে পবিত্র কোম শহরে বসবাস করতে থাকেন। এখানে তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ বোরোজেরদি সহ কয়েকজন বড় আলেমের কাছ থেকে শিক্ষা নিতে থাকেন। এরপর আয়াতুল্লাহ বাহজাদ নিজেও ফেকা ও উসুল বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত হন। তিনি গড়ে তোলেন অনেক সুযোগ্য আলেম। মৃত্যুর আগ পর্যন্ত আয়াতুল্লাহ বাহজাদ উচ্চতর ধর্মীয় শিক্ষাদানের পেশায় নিয়োজিত ছিলেন। আত্মিক উন্নয়নের লক্ষ্যে কুপ্রবৃত্তির সঙ্গে, যথা নফসের বিচিত্র খায়েশগুলোর সঙ্গে যে জিহাদ, সেই বড় জিহাদে জয়ী হওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা ও সাধনা জরুরি বলে উল্লেখ করতেন আয়াতুল্লাহ বাহজাদ। আত্মিক পরিশুদ্ধি ছাড়া কেবলই জ্ঞান অর্জনকে তিনি ভয়ানক বিপজ্জনক বলে মনে করতেন। এ দুটি দিককে সমান তালে এগিয়ে নেওয়ার ওপর জোর দিতেন তিনি।
নিখাদ ও আন্তরিক খোদাপ্রেমের পথিক হিসেবে ধন সম্পদ, পদমর্যাদা, খ্যাতি ও দুনিয়ার অন্যান্য আকর্ষণকে এড়িয়ে চলতেন আয়াতুল্লাহ বাহজাদ। পার্থিব আকর্ষণগুলোর ভেতরকার কদর্যতা ও ক্ষতির দিকগুলোকে হৃদয়ের চোখ দিয়ে দেখতে পেতেন তিনি। বিনম্রতা, অল্পে তুষ্টি ও সহজ সরল জীবন ছিল তার ভূষণ। নিয়মিত নফল ইবাদত, অত্যধিক জিকির ও রাত জেগে ইবাদত করা ছিল এই আধ্যাত্মিক সাধকের কয়েকটি অসাধারণ অনুকরণীয় বৈশিষ্ট্য। আয়াতুল্লাহ বাহজাদ রহমতুল্লাহ আলাই ইস্তিহাদ বা ইসলামী আইন বিষয়ে গবেষণার ভিত্তিতে মতামত দেওয়ার ক্ষেত্রে সর্বজন স্বীকৃত ব্যাপক যোগ্যতা ও সুনাম অর্জন করা সত্ত্বেও ততদিন পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে তার মতামত কোনো বইয়ে তুলে ধরার অনুমতি দেননি, যতদিন তার চেয়েও বয়স্ক এবং তার দৃষ্টিতে বেশি অভিজ্ঞ মুস্তাহিজরা কোম শহরে উপস্থিত ছিলেন। এমনকি যেসব মজলিস বা সভা তার উদ্যোগে অনুষ্ঠিত হতো, সেসব সভায় তার নাম তুলে ধরা বা তার সম্পর্কে প্রশংসাসূচক কিছু বলতেও তিনি বক্তাদের নিষেধ করতেন।
আয়াতুল্লাহ বাহজাদ রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের অবস্থার উন্নতির ব্যাপারে সচেতন ছিলেন এবং ইসলামী জাগরণের জন্য উৎসাহ দিতেন ও শত্রুদের উপর নির্ভর করা বা তাদের উপর বিশ্বাস রাখার ব্যাপারে সতর্ক করে দিতেন। ইসলামী ঐক্যের উপর ব্যাপক জোর দিতেন এবং অনৈক্যের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করতেন। আয়াতুল্লাহ বাহজাদ রহমতুল্লাহ আলাইহির উপদেশ ও বক্তব্য সত্য সন্ধানী যুব সমাজকে আকৃষ্ট করত। তিনি তাদের বলতেন,
বয়স্ক ও কম বয়স্ক সবারই এটা জানা উচিত যে আল্লাহর দাসত্ব করার মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন ও পারলৌকিক মুক্তি আর সৌভাগ্য। আর দাসত্ব বা বন্দেগীর জন্য দরকার হল পাপ বর্জন। চিন্তাগত ও কর্মগত পাপ দুটি বর্জন করতে হবে। যা জানি তা যেন আমল করি, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে স্পষ্ট জ্ঞান অর্জন না করা পর্যন্ত সতর্ক থাকতে হবে। মানুষের মধ্যে এই প্রতিজ্ঞা যখন দৃঢ় ও স্থায়ী হবে তখন আল্লাহ তাকে সাহায্য করবেন ও সফল করবেন।
এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শোনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়ে দিতে চাইলে ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীরা অনুতপ্ত হবে, ইরানি রাষ্ট্রদূতের মন্তব্য। ইসরায়েলের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ প্রস্তুত, 2006 সালের যুদ্ধের বার্ষিকীতে সৈয়দ হাসান নাসরুল্লাহর প্রত্যয়। বাংলাদেশে করোনা সংক্রমণে আরও 241 জনের মৃত্যু, 11 আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানালেন মন্ত্রী। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।